বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 26 নভেম্বর, 11 অগ্রহায়ণ এবং ফার্সি 5 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মানবাধিকারের লেবাসধারী জার্মানির মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস এবং বাংলাদেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্যে শত্রুরা কিছু দাঙ্গাবাজ লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা। বাংলাদেশে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য, মির্জা ফখরুল বললেন নয়া পল্টনেই সমাবেশ হবে। এবং ভারতের গুজরাট রাজ্যে 2002 সালের মুসলিম বিরোধী দাঙ্গার সমর্থন করে বক্তব্য দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশব্যাপী সমালোচনার ঝড়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন সাম্প্রতিক সহিংসতায় দেশের কিছু বিপ্লব বিরোধী মানুষের নৈরাজ্য দেখে যারা হতাশ হয়েছেন তাদের মনে রাখতে হবে এই নৈরাজ্য পশ্চিমের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কয়েক দশকের ষড়যন্ত্রের সর্বশেষ অংশ মাত্র। নানা কায়দায় তারা ইরানকে দুর্বল করতে না পেরে এবার মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজকে লেলিয়ে দিয়েছে যাতে ভেতর থেকে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করা যায়। বাসিজ বা স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে তিনি আজ তেহরানে কয়েক হাজার স্বেচ্ছাসেবকের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন এসব নৈরাজ্য সৃষ্টিকারীকে প্রধান শত্রু মনে করা যাবে না, বরং প্রধান শত্রু সেই পশ্চিমা বিশ্বই রয়ে গেছে, এরা তাদের হাতের পুতুল মাত্র। তিনি আমেরিকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন মার্কিনিরা কখনো আলোচনার মাধ্যমে ইরানকে তার অধিকার ফিরিয়ে দেয়নি, আমেরিকার সঙ্গে আলোচনায় সফল হওয়ার একটাই উপায় আর তা হচ্ছে তার কথা মুখ বন্ধ করে মেনে নেওয়া। কিন্তু স্বাধীনচেতা ইরানি জাতি কখনো আমেরিকার কাছে নতি স্বীকার করবে না এবং আমেরিকার সঙ্গে ইরানের সমস্যাও সমাধান হওয়ার নয়। তিনি বলেন পশ্চিমা বিশ্লেষকরা কোনো রাগ ঢাক না রেখেই বলছেন আমেরিকার সঙ্গে সমস্যার সমাধান করে ফেললে ইরানের নৈরাজ্য বন্ধ হবে, কিন্তু সেটা কখনোই হবে না বলে তিনি মন্তব্য করেন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের জাতীয় ফুটবল দল ইরানি জাতিকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি রাখুন। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বা বাসিজ দিবস উপলক্ষে তিনি আজ এই বাহিনীর সদস্য ও কমান্ডারদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে ওই মন্তব্য করেন। গতকাল কাতারের আহমেদ আলী বিন স্টেডিয়ামে ওয়েলসকে 2-0 গোলে হারিয়ে চলমান ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। চলতি বিশ্বকাপে এটি ছিল ইরানের দ্বিতীয় ম্যাচ। যোগ করার সময় ওয়েলসের জালে ঝড় তোলে ইরান, 3 মিনিটের ব্যবধানে আসে 2 গোল। 3 মিনিটের ব্যবধানে গোল দুটি করেন রুজবে চেশমি ও রামিন রেজাইয়ান। ইরানের বিজয়ে দেশজুড়ে আনন্দ উল্লাস শুরু হয়। আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামী প্রজাতন্ত্র ইরান মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, এশিয়া মহাদেশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে সিদ্ধান্ত তার প্রশাসন নিয়েছে তাতে মালয়েশিয়া অগ্রাধিকার পাচ্ছে। তিনি আরও বলেছেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপযুক্ত ক্ষেত্র মালয়েশিয়া ও ইরানের রয়েছে। রাইসি মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা জানাতে তাকে টেলিফোন করেন এবং সেখানে তিনি এসব কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুদেশের দায়িত্বশীলরা আন্তরিক উদ্যোগ নিলেই কুয়ালালামপুর ও তেহরানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। টেলিফোন আলাপে তাকে অভিনন্দন জানানোয় ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। ব্রিটেনে বসবাসরত অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযোগের ফুলঝুড়ি না ফুটিয়ে ব্রিটিশ সরকারের উচিত নিজ দেশের সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং নিজের স্থিতিশীলতার প্রতি মনোযোগী হওয়া। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি ইরানের পররাষ্ট্রনীতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিতে গিয়ে এই আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের। ক্লেভারলি গত রোববার এক সাক্ষাৎকারে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোতে গণ্ডগোল বাঁধানোর প্রচেষ্টা চালানোর জন্য ইরানকে অভিযুক্ত করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই বিভ্রান্তিকর ও হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন সহ কয়েকটি ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষী নীতি গ্রহণ করেছে তার অংশ হিসেবে ক্লেভারলি এই বক্তব্য দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে 10 ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে। বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না, সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বিএনপিকে সমাবেশের জন্য সরকার যেখানে ভালো মনে করবে সেখানেই অনুমতি দিবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে রাজধানী ঢাকায় ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকরা জানতে চান, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 10 ডিসেম্বর তারা নয়াপল্টনে সমাবেশ করবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়। তিনি দাবি করেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপি চেয়েছে। এদিকে বিএনপি বলছে সরকার নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই, সব থেকে যেখানে ভালো হবে সেখানেই সমাবেশ করতে অনুমতি দেয় সরকার। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি তাদের কাছে এখনো নেই। বিএনপি অনুমতির জন্য এসেছিল তখন তারা 3টি জায়গার কথা বলেছিল, তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এত বড় গ্যাদারিং তারা কোথায় করবে?
এটাই উপযুক্ত মনে করেছেন কমিশনার, সেই জন্য আমাদের আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রামও রয়েছে, সেইগুলি শেষ হয়ে যাবে এবং তারপরে তারা এটা ইউজ করতে পারবে, এটাই ছিল বাস্তবতা। এখন তারা কি বলছে সেটা আমাদের জানা নেই। সরকার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই, সরকার যেখানে মনে করে যেখানে সব দিকে ভালো সেই জায়গায় সরকার মানে ব্যবস্থা গ্রহণ করছেন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই হবে মহাসমাবেশ। আজ বিকেল পাঁচটার দিকে কুমিল্লায় বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তাঁর ভাষায় অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশে দুইবার নির্বাচন করেছেন 2014 ও 2018-তে, দুইবারই অনৈতিকভাবে ওইসব নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, কাজেই এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মির্জা ফখরুল মন্তব্য করেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, নৌকার কথা ভুলে যান, এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়, সময় থাকতে মানে মানে কেটে পড়ুন, তা না হলে এদেশের মানুষ আপনাদের বিদায় করবে। ভারতের গুজরাট রাজ্যে 2002 সালের মুসলিম বিরোধী দাঙ্গা সমর্থন করে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2002 সালের গুজরাট দাঙ্গাকে উচিত শিক্ষা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে বক্তব্য রাখার সময় গতকাল শুক্রবার হিন্দুত্ববাদী বিজেপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সম্পর্কিত মন্তব্য করেন। অমিত শাহ বলেন, 1995 সালের আগে রাজ্যে প্রায়শই সাম্প্রদায়িক দাঙ্গা হতো, রাজ্যের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর লোকেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেওয়াই ছিল কংগ্রেসের লক্ষ্য। তিনি বলেন, 2002 সালে ওদের উচিত শিক্ষা দেওয়ায় রাজ্যে স্থায়ী শান্তি এসেছে। এ সম্পর্কে আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন,
এটা ভালো হলো দিক থেকে যে আমরা এতদিন বলছিলাম যে এরা হিটলারের অনুচর, হিটলারের অনুগামী, ওয়ান সি প্রোটোকলের, ওয়ান সি প্রিন্সিপালের বিষয়টা অমিত শাহ সামনে এনে তাদের ভূমিকা স্পষ্ট করলেন। তবে এটাও মাথায় রাখা যে হিটলারের যে পরিণতি হয়েছিল, সারা পৃথিবীর গণতান্ত্রিক স্বাধীনতা সংগ্রামী মানুষরা হিটলার মুসোলিনি যে পরিণতির দিকে ঠেলে দিয়েছিল, সেই পরিণতি এদেরও হবে। ভারতবর্ষ কখনোই ফ্যাসিস্টদের প্রশ্রয় দেবে না, যদিও সাময়িক তারা স্বপ্ন দেখছেন,
বলছিলেন ছোটন দাস। ও ইস্যুতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি, ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তান ও তুরস্ক সামরিক সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। পাকিস্তান নৌবাহিনীর জন্য তৃতীয় রণতরি বানানোর মাধ্যমে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোয়ান। ইস্তাম্বুল শিপইয়ার্ডে পিএনএস খাইবার রণতরিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার ঘোষণা দেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিএনএস খাইবার হল পাকিস্তানের জন্য তুরস্কের বানানো 4টি যুদ্ধজাহাজের তৃতীয়টি। চতুর্থ রণতরিটি পাকিস্তানকে সরবরাহ করা হবে আগামী 2025 সালে। উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান আরও বলেন, ইতিহাস, বন্ধুত্ব ও উন্নয়নের উপর ভিত্তি করে কৌশলগত দৃষ্টিভঙ্গির আলোকে দুদেশের মধ্যে সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প হল সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা সহযোগিতা শান্তির জন্য, কোনো যুদ্ধ বিগ্রহের জন্য নয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোয়ান তাঁর দেশের দক্ষিণ সীমান্ত রক্ষা করার লক্ষ্যে সিরিয়ার উত্তরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে কয়েকদিন ধরে ব্যাপকভাবে সম্পূর্ণ অবৈধ বিমান হামলা চালানোর পর শুক্রবার এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। এরদোয়ান শুক্রবার নারীর প্রতি সহিংসতা মুক্ত দিবস উপলক্ষে এক টেলিভিশন ভাষণে বলেন, সীমান্তের ওপারে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে আমাদের লাখ লাখ নারী ও শিশুর অধিকারও রক্ষা করা সম্ভব হবে। আমরা শিগগিরই পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এই নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার কাজ শেষ করতে যাচ্ছি। তুরস্ক বহুদিন ধরে সিরিয়ার অভ্যন্তরে 30 কিলোমিটার গভীর নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়ে আসছে। এ লক্ষ্য পূরণের জন্য গত কয়েকদিন ধরে সিরিয়ায় বড় ধরনের সামরিক স্থল অভিযান চালানোর কথা বলে আসছে আঙ্কারা। সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই তথ্য জানিয়েছে বলে কারা হামলার সাথে জড়িত তা শনাক্ত করা যায়নি। মার্কিন সন্ত্রাসী সামরিক বাহিনী দাবি করছে বহু কষ্টে এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু হামলাকারীরা তা বানচাল করতে চায়। তুরস্কের সামরিক বাহিনী এবং স্থানীয় কুর্দিদের মধ্যে যখন সংঘাত বাড়ছে, তখন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর বের হল। সেন্টকম এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আশাদ্দাদি শহরের কাছে মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। জার্মানি ইউরোপীয় জোটের সদস্য হিসেবে আমেরিকার সঙ্গে মিলে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও অস্থিরতার ইস্যুতে তেহরানের বিরুদ্ধে শত্রুতামূলক ও হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসাবে আমেরিকার সঙ্গে মিলে ইরানে সাম্প্রতিক নৈরাজ্য ও অস্থিরতার ইস্যুতে তেহরানের বিরুদ্ধে শত্রুতামূলক এবং হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করেছে। ইরানে সম্প্রতি বিদেশি মদতপুষ্ট যে সহিংসতা চলছে তাতে ইরান মানবাধিকার লঙ্ঘন করছে এই অভিযোগ তুলে জার্মানির অনুরোধে গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অথচ বার্লিনের মানবাধিকার রেকর্ডের দিকে নজর দিলে দেখা যাবে এক্ষেত্রে তাদের অনেক নেতিবাচক ইতিহাস রয়েছে। এই বৈঠকে জার্মানি সহ পশ্চিমা দেশগুলো একযোগে ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধ চালিয়েছে এবং অনেক ভিত্তিহীন অভিযোগ তুলেছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক দাবি করেছেন, আমরা ইরানকে অনেক ক্ষেত্রে দমনমূলক পদক্ষেপ বন্ধ করতে বলেছি কিন্তু দিন দিন তা আরও বেড়েছে। একইভাবে জার্মান চ্যান্সেলর ওয়ালফ শোলস তার অফিসিয়াল টুইটার বার্তায় ইরানের সাম্প্রতিক বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন, তার ভাষায়, আমাদের অবশ্যই ইরানে মানবাধিকার লঙ্ঘনের দিকে মনোযোগ দিতে হবে এবং এ বিষয়ে কাজ করতে হবে। ঊর্ধ্বতন জার্মান কর্মকর্তারা যেমন চ্যান্সেলর এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, অথচ দেশটির কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এবং সজ্ঞানে রাসায়নিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ উপকরণ এবং সরঞ্জাম ইরাকের সাবেক বাথ সরকারকে সরবরাহ করেছিলেন। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধে সাদ্দামের বাথ সরকার ইরানি জনগণের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ সহ ইরাকি কুর্দিদের বিরুদ্ধেও বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটানোর সুযোগ পায়। আরোপিত যুদ্ধে ইরাক পরীক্ষামূলক সীমিত ব্যাপক বিস্তৃত আক্রমণ সহ মোট 582টি রাসায়নিক হামলা চালিয়েছে। বর্বরোচিত এসব হামলার ফলে 10,000-এর বেশি মানুষ শহীদ হওয়ার পাশাপাশি প্রায় 1,00,000 লোক আহত হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় এ প্রসঙ্গে ইরানের প্রতিনিধি খাদিজা কারেমি বলেছেন, রাসায়নিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামের বৃহত্তম সরবরাহকারী ছিল জার্মানি। আরোপিত যুদ্ধে ইরাকের বাথ সরকার এসব রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে বিপুল সংখ্যক ইরানি শহীদ হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার টুইটার বার্তায় লিখেছেন, বার্লিন সরকার আমাদের জনগণের বিরুদ্ধে আরও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড চালানোর জন্য মানবাধিকারের পদ্ধতির অপব্যবহার করছে এবং এসব করছে ইরানিদের সাথে মিথ্যা সংহতির নামে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, প্রতিদিনই বাড়ছে ভোগ্য পণ্যের দাম। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে আটার দাম, তবে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। সরকারের বেঁধে দেওয়া দাম অনুসারে প্রতি কেজি খোলা চিনি 102 টাকা হলেও বাজারে সব ধরনের চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে।
গত সপ্তাহে আপনার চিনি ছিল আপনার 5,300 টাকা বস্তায় কিনছি আমরা, এখন আজকে কিনছি 5,400 টাকা, 100 টাকা বস্তায় বাড়ছে, মানে কেজিতে 2 টাকা বাড়ছে।
রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে দেখা গেছে বাজারে প্যাকেট আটার দাম কেজিতে 5 টাকা বেড়ে 70 টাকা বিক্রি হচ্ছে, আর খোলা আটা 65 টাকায়। আমদানি করা রসুন প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, যা গত সপ্তাহে ছিল 100 থেকে 110 টাকা।
সাবান ছিল 30 টাকা, সাবান হলো 60 টাকা, একটা সাবান 60 টাকা, এটি হলো 120 টাকা, এটা সম্ভব কিনা?
সরকারকে উচিত যে কিছুটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা।
রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত আমদানি থাকলেও বিক্রি হচ্ছে চড়া দামে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা।
ওই গাজরের দাম বেশি, টমেটোর দাম বেশি, এটি তো আমাদের মধ্যবর্তী লোকে খাওয়ার সম্ভব।
এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও, প্রকারভেদে বেড়েছে সব ধরনের মাছের দাম, তবে স্থিতিশীল রয়েছে সব ধরনের মাংস ও ডিমের দাম। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন রেডিও তেহরানকে বলেন, বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন যৌক্তিক পরামর্শ বিভিন্ন সময়ে সরকারকে দেওয়া হয়েছে ক্যাবের পক্ষ থেকে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে হতাশা প্রকাশ করেন এই ক্যাব নেতা। তিনি বলেন, অন্তত মানুষের প্রয়োজনীয় নিত্য পণ্যগুলোর মধ্যে যেসব পণ্য একেবারেই জরুরি, সেসব পণ্যের মূল্য যে কোনোভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ জরুরিভাবে নেওয়া দরকার সরকারের। কারণ পণ্যের উচ্চ মূল্যের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের এখন নাভিশ্বাস। পরিস্থিতির কারণে সরকারের জনপ্রিয়তায় কোনো বিরূপ ছাপ পড়তে পারে বলে শঙ্কা ক্যাবের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্টের।
এখন যে দ্রব্যমূল্য বাড়ার কারণে সরকারের জনপ্রিয়তা হ্রাসে, এটা কিন্তু বড় ধরনের কারণ হচ্ছে, কারণ এটা কিন্তু সাধারণ মানুষের গায়ে লাগতেছে, এবং এই লাগার কারণে মানুষ কিন্তু সরকার বিরোধী একটা টেন্ডেন্সি গ্রো করতেছে। তো এক্ষেত্রে আমরা মনে করি সরকার বিষয়টাকে আমলে নেবে, এবং এই যে কয়েকটা আইটেম, এটা আইটেমগুলি যেন আসলে নিত্য মানে সাধারণ মানুষের যেন নাগালের মধ্যে থাকে, এটার জন্য সরকার বিশেষ উদ্যোগ নেবে বলে আমরা মনে
করি। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী কুতুবুদ্দিন মাহমুদ বিন মাসুদ বিন মোসলেহ কাজেরানির অবদান নিয়ে আলোচনা করেছি, যিনি কুতুবুদ্দিন সিরাজি নামে বিশ্বব্যাপী পরিচিত। আজকের অনুষ্ঠানে আমরা কুতুবুদ্দিন সিরাজির জীবনের আরও কিছু দিক ও তার গবেষণা কর্ম নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
কুতুবুদ্দিন সিরাজি ইরানের গৌরবোজ্জ্বল মধ্যযুগীয় ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ পণ্ডিত। চিন্তা গবেষণার শুরুতে তিনি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, পরবর্তীতে নিজের ঝোঁকটা নিয়ে গেছেন বিজ্ঞানের দিকে। জ্যোতির্বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, সঙ্গীতশাস্ত্র আর চিকিৎসা শাস্ত্রে অবদান রাখার পাশাপাশি তিনি সুফিবাদ আর দর্শন চর্চায়ও পিছিয়ে ছিলেন না। কুতুবুদ্দিন সিরাজির বাবা জিয়াউদ্দিন পেশায় একজন ডাক্তার ছিলেন। জিয়াউদ্দিন ধর্মীয় দিক দিয়ে একজন প্রভাবশালী সুফি ছিলেন। তিনি মধ্যযুগের আরেক বিখ্যাত সুফি সাহাব আল দিন ওমর সোহরাওয়ার্দির কাছে একটি খেরকা বা সুফি আলখেল্লা উপহার পেয়েছিলেন, যা ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার। সিরাজির বয়স যখন 10 বছর পূর্ণ হয় তখন তার বাবা তাকে এই আলখেল্লাটি আশীর্বাদ স্বরূপ পরিয়ে দেন। অবশ্য প্রাপ্তবয়স্ক সিরাজি নিজ গুণেই সেকালের আরেকজন বিখ্যাত সুফি নজিব আল দিনের কাছে একটি খেরকা উপহার পেয়েছিলেন। মুসলিম সমাজে তখন প্রচলিত রীতি অনুযায়ী শৈশবেই কুরআন এবং হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন সিরাজি।
সিরাজির বাবা মুজাফফারি হাসপাতালে একজন অপথ্যালমোলজিস্ট ছিলেন এবং বাবার মৃত্যুর পর সেখানে তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনার পাশাপাশি কিছুদিন চিকিৎসকের কাজও করেন। 18 বছর বয়সে তার ডাক্তারি পড়ালেখার ইতি ঘটে। 24 বছর বয়সে তিনি ডাক্তারি পেশা চিরতরে ত্যাগ করেন। ডাক্তারি ছেড়ে হঠাৎ জ্যোতির্বিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন কুতুবুদ্দিন সিরাজি। তিনি সে সময়কার বিখ্যাত পণ্ডিত নাসিরউদ্দিন আলতুসির শিষ্যত্ব লাভ করেন জ্যোতির্বিজ্ঞান শেখার জন্য। 1260 সালে আলতুসি মঙ্গল শাসক হালাকু খানের পৃষ্ঠপোষকতায় ইরানের পূর্বাঞ্চলীয় মারাগে শহরে মারাখা অবজারভেটরি বা পর্যবেক্ষণকারী কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অবজারভেটরি সম্পর্কে সিরাজি এতটাই আগ্রহী হয়ে ওঠেন যে তিনি আলতুসির অধীনে জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শিক্ষা শুরু করেন। এ সময় জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন মৌলিক বিষয়ের পাশাপাশি ইবনে সিনার ইশারাত গ্রন্থটির উপর দক্ষতা অর্জন করেন সিরাজি।
মারাগা শহরে সম্ভবত 3 বা 4 বছর কাটান তিনি। এরপর শুরু হয় তার জ্ঞান অনুসন্ধানের ভ্রমণ। 1266 থেকে শুরু করে পরবর্তী কয়েক বছরে তিনি খোরাসান, জোভিয়ান, ইস্পাহান এবং বাগদাদ ভ্রমণ করেন। এ সময় তিনি নাজম আল দিন কাতেবি এবং মাওলানা জালালউদ্দিন রুমির মতো বিখ্যাত পণ্ডিতের সান্নিধ্য লাভ করেন এবং নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ পান। তাছাড়া তার কিছু বিখ্যাত চিঠি খুঁজে পেয়েছেন ইতিহাসবিদগণ, যেগুলো তিনি বাগদাদে থাকাকালীন মিশরীয় মামলুক শাসকদের নিকট প্রেরণ করেছিলেন। 1280 কিংবা 1282 সালে পড়ালেখা শেষ করে মিশর থেকে সিরিয়া পৌঁছেন সিরাজি। সেখানে শিক্ষকতায় আত্মনিয়োগ করেন এবং ইবনে সিনার দর্শন ও চিকিৎসা শাস্ত্রে শিক্ষা দিতে শুরু করেন। 1310 সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মোটামুটি সুস্থ হয়েই তিনি তৎকালীন পারস্যের বর্তমান আজারবাইজানের অন্তর্গত তাবরিজ শহরে গমন করেন। সেখানেই 1311 সালের 7 ফেব্রুয়ারি পরলোক গমন করেন কুতুবুদ্দিন সিরাজি।
জ্যোতির্বিজ্ঞানে কুতুবুদ্দিন সিরাজির অবদান বেশ গুরুত্বপূর্ণ। তিনি মধ্যযুগের অন্যান্য মুসলিম পণ্ডিতের মতো কোনো মৌলিক কাজ করেননি, কিন্তু এরপরও তাঁর সংকলন ও বিজ্ঞানের বিভিন্ন শাখার তাত্ত্বিক আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। দুঃখজনক হলেও সত্য, ইতিহাস তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। আধুনিককালের অনেক ইতিহাসবিদ মনে করেন পরীক্ষামূলক বিজ্ঞানে তার অনুপস্থিতির জন্যই এমন হয়েছে, কিন্তু তার রচিত গ্রন্থগুলো তাত্ত্বিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় মধ্যযুগীয় জ্ঞানের গুরুত্বপূর্ণ দলিল হয়ে আছে। তার মৃত্যুর পর সেগুলো নিয়ে কাজ করেছেন আরবের অনেক বিজ্ঞানী। সেগুলো ইতিহাসের দলিল হিসেবে ব্যবহৃত হয়েছে ইউরোপেও। জ্যোতির্বিজ্ঞানে সিরাজির শ্রেষ্ঠ গ্রন্থ নিহাত আল এদরাক এই গ্রন্থে তিনি তৎকালীন সময়ের জ্যোতির্বিদগণের জ্যোতির্বিদ্যা সম্পর্কিত কাজগুলোর যথার্থতা, সীমাবদ্ধতা, সীমাবদ্ধতার কারণ, বৈজ্ঞানিক ভুলসমূহ ইত্যাদি আলোচনা করেন। 1281 সালে প্রকাশিত এই বইয়ের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এখানে তিনি সমকালীন সংখ্যাগরিষ্ঠের বিপরীতে গিয়ে হেলিওসেন্ট্রিজম বা সূর্যকেন্দ্রিক সৌরজগতের সম্ভাব্যতা আলোচনা করেন।
১২৮৪ সালে তিনি প্রকাশ করেন দ্য রয়্যাল প্রেজেন্ট, যেখানে টলেমির গ্রহসমূহের গতি সংক্রান্ত তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এছাড়া ইখতিয়ার আল মুজাফফারি, ফি হারাকাত আল দাহরাজা, আল তুহফা আল সাহিয়া সহ আরো বেশ কিছু জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেছেন সিরাজি, যেগুলো কালের গর্ভে হারিয়ে গেছে। রিসালা ফি হারাকাত আল দাহরাজা গ্রন্থটি সিরাজের জীবনের একমাত্র গণিতের বই। এই বইটিও ইতিহাস থেকে হারিয়ে গেছে। তবে মধ্যযুগীয় অনেক ইতিহাসবিদ এবং দার্শনিকের উদ্ধৃতি থেকে যতদূর জানা যায়, এই গ্রন্থে ত্রিকোণমিতি এবং বীজগণিত বিষয়ক আলোচনা করেছেন সিরাজি। তার চিকিৎসা বিজ্ঞানের বইগুলো অবশ্য টিকে আছে বর্তমান সময় পর্যন্ত। রিসালা ফিল বারা, রিসালা ফি বাইয়ান, আল তুহফাত আল সাদিয়া, কুতুবুদ্দিন সিরাজের চিকিৎসা বিজ্ঞান বিষয়ক এই তিনটি গ্রন্থই মূলত ইবনে সিনার আল কানুন আল তিব গ্রন্থ দ্বারা অনুপ্রাণিত। এর মধ্যে আল তুহফাত আল সাদিয়া গ্রন্থটি প্রায় সম্পূর্ণটাই ইবনে সিনার চিকিৎসা শাস্ত্রীয় কাজের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সমালোচনা।
মধ্যযুগীয় সুফিবাদে সিরাজি একজন অগ্রগণ্য ব্যক্তি। এ বিষয়ে তার ছিল অগাধ জ্ঞান ও প্রজ্ঞা। সুফিবাদের উপর তিনি রচনা করেছেন অনেকগুলো বই, যেগুলো মধ্যযুগে বেশ জনপ্রিয় ছিল। তিনি হয়তো কোনো মৌলিক কাজ করে যাননি, কিংবা কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণও সম্পন্ন করেননি। তবু তিনি যা করেছেন তা তার মৃত্যু পরবর্তী সময়ে হাজারো পণ্ডিত এবং জ্ঞান সাধককে অনুপ্রাণিত করেছে। জীবনের 25-30 বছর তিনি ব্যয় করেছেন জ্ঞান চর্চা করে। সুফিবাদের বাইরেও জ্ঞানের বিভিন্ন শাখায় তার ছিল অসামান্য দক্ষতা। রেনেসা পরবর্তী সময়ে তার কাজগুলো মানুষ ভুলতে বসেছিল, তবে সাম্প্রতিককালের তাত্ত্বিকগণ কুতুবুদ্দিন সিরাজির কাজগুলো নিয়ে নতুন করে গবেষণা শুরু করেছেন। জ্ঞানের বিভিন্ন শাখায় তার অবদানের জন্য ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়েই থাকবে।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের অন্য কোন মনীষীর জীবন বৃত্তান্ত ও গবেষণা কর্ম তুলে ধরার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গীহ আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 26 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রাজধানীর 386 রুটের 258টিতেই চলছে না গণপরিবহন ইত্তেফাক। প্রথম আলোর খবর, মতামত, কেন লাশ হয়ে ফেরে আয়াতেরা। যুগান্তরের খবর, 1000 নারীকে ধর্ষণ, ধর্মগুরুর 8658 বছরের কারাদণ্ড। ফারদিন হত্যা, 3 সপ্তাহ পরও খুনের রহস্য অজানা। কালের কণ্ঠ, এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না, বললেন প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, যার সঙ্গে প্রথম সারিতে বসেননি সেই শুভেন্দুকেই চায়ের আমন্ত্রণ মমতার। মাস্টার স্ট্রোক না নমনীয়তা, আনন্দবাজার পত্রিকা। গণতন্ত্রী কোনো প্রতিষ্ঠানে নিখুঁত নয়, ইঙ্গিতবাহী মন্তব্য প্রধান বিচারপতির, সংবাদ প্রতিদিন। এশিয়া কাপে ভারত না এলে আমরাও বিশ্বকাপ খেলতে ওখানে যাব না, স্পষ্ট করলেন রমিজ আসকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথমেই অর্থনীতির খবর। ঢাকা আশুলিয়া কঠিন শর্তের চীনা ঋণে আরেকটি উড়াল সড়ক। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, চীনের কঠিন শর্তের ঋণ ও চীনা ঠিকাদারের মাধ্যমে ঢাকায় আরেকটি উড়াল সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত এই উড়াল সড়ক 2026 সালে চালু করার কথা রয়েছে, যার নাম ঢাকা আশুলিয়া উড়াল সড়ক। উড়াল সড়কটি নির্মিত হলে যাতায়াত সহজ হবে। 17,553 কোটি টাকার এই উড়াল সড়কের নির্মাণ শুরু। অবশ্য এর আগেই ব্যয় বেড়েছে, রয়েছে কঠিন শর্ত, দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কমে যাওয়া এবং মার্কিন ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতিকে সংকটে ফেলেছে। প্রয়োজনীয় আমদানি ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধ কিভাবে হবে, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আয়াতকে হত্যার লোমহর্ষক বর্ণনা মানব জমিনের মর্মান্তিক এ খবরে লেখা হয়েছে। 6 বছর বয়সী ছোট্ট শিশু আলিন ইসলাম আয়াত গত 15 নভেম্বর বিকালে বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে বের হয়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত নিখোঁজের 10 দিন পর শিশুটির অন্তর্ধান রহস্যের জট খুলেছে। মূলত মুক্তিপণের জন্য অপহরণের পর এই ফুটফুটে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ 6 টুকরো করে সাগরপাড়ের বেড়ি বাঁধে ফেলে দেয় দাদার বাড়ির সাবেক ভাড়াটিয়া আবির আলী। তবে এখনও পর্যন্ত শিশুটির দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা যায়নি। আর প্রথম আলোর সম্পর্কিত মতামত কলমের শিরোনাম, কেন লাশ হয়ে ফেরে আয়াতেরা। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
রাজধানীর 386 রুটের 258টিতেই চলছে না গণপরিবহন। দৈনিক ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজধানীর গণপরিবহনে কোনোভাবেই ফেরানো যাচ্ছে না শৃঙ্খলা। কাগজে কলমে রুটের তালিকায় অনুমোদন থাকলেও বাস্তবে বেশিরভাগ রুটেই চলছে না বাস। অন্যদিকে রুট পারমিট ছাড়াই চলছে 1500 বাস। বেসরকারি পরিবহনের সঙ্গে সমন্বয় করতে হিমশিম খাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। একদিকে রুট পারমিটহীন বাস চলাচল, অন্যদিকে অনুমোদন নিয়েও বাস না চালানো, অন্য পরিবহনের কারণে নগর পরিবহন কোণঠাসায়, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
আন্তর্জাতিক খবর, খুন, ধর্ষণ, নারীদের যৌন দাসী বানিয়ে রাখা সহ একাধিক অভিযোগ রয়েছে এক ধর্মগুরুর বিরুদ্ধে। ওই ধর্মগুরুকে এবার 8658 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল তুরস্কের একটি আদালত। আদনান ওক্তার নামে ওই তুর্কি ধর্মগুরুর অপরাধ ছাপিয়ে গেছে ভারতীয় ধর্মগুরু রাম রহিমের কুকীর্তিকেও। এটি যুগান্তরে ছাপা হয়েছে।
এবারে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। ভোট মিটতেই ফের জেলে রাম রহিম, নির্বাচনী রাজনীতির সঙ্গে যোগ দিয়ে সরব বিরোধীরা। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, 40 দিনের জন্য তাকে জেলমুক্ত করেছিল হরিয়ানার বিজেপি সরকার। অবশেষে শুক্রবার ফের গড়াদের ওপারে ফিরলেন রাম রহিম। তার সঙ্গে নির্বাচনী রাজনীতির যোগ স্পষ্ট বলেই দাবি বিরোধীদের। যদিও হরিয়ানার বিজেপি সরকারের দাবি রাম রহিমের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই।
গণতন্ত্রেও কোনো প্রতিষ্ঠানই নিখুঁত নয়, ইঙ্গিতবাহী মন্তব্য প্রধান বিচারপতি সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। সাংবিধানিক গণতন্ত্রে কোনো প্রতিষ্ঠানই নিখুঁত নয়, যার মধ্যে রয়েছে কলেজিয়ামও। এর সমাধান হল বর্তমান ব্যবস্থাকেই চালিয়ে নিয়ে যাওয়া, এমনই মত প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। 26 নভেম্বর সংবিধান দিবস, তার আগে গতকাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। সেখানেই কলেজিয়াম ব্যবস্থা নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের বিতর্ক প্রসঙ্গে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, সাংবিধানিক গণতন্ত্রে কোনো সংগঠনই নিখুঁত নয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাক ইরান যুদ্ধের তরুণ রণকৌশলবিদ ও কমান্ডার শহীদ হাসান বাকেরি সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজ আমরা এই মহান শহীদের জীবনী নিয়ে আরও কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের আগ্রাসী সাদ্দাম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার সময় কেউ যদি ইরানি শিবিরগুলোতে যেতেন, তাহলে তিনি এক অদ্ভুত বিষয় দেখতে পেতেন। তিনি দেখতেন নিরীহ প্রকৃতির ইমানদার কিছু মানুষ নানা কাজে ব্যস্ত রয়েছে এবং তাদের মধ্যে ধর্মকর্ম পালন করার প্রতি আগ্রহ প্রবল। একেবারেই মনে হয় না যে এই মানুষগুলো সাদ্দামের মতো একজন রুক্ষ শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে সমবেত হয়েছেন। ইরানের শিবিরগুলোকে সে সময় মানুষ তৈরির কারখানা বলা হতো। ইরানি কমান্ডার হাসান বাকেরিকে নিয়ে কথা বলছিলাম আমরা। মাত্র 25-26 বছরের এই ইমানদার সেনা কমান্ডারকে রণকৌশলবিদ বলা হতো। নবগঠিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অপারেশনস ইউনিটগুলোর গোয়েন্দা শাখা প্রতিষ্ঠা করেছিলেন এই শহীদ কমান্ডার। আর এ কাজের মাধ্যমে তিনি ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যথেষ্ট সাফল্যের পরিচয় দেন।
IRGC-র এই গোয়েন্দা শাখার জন্য একটি শক্তিশালী আর্কাইভের প্রয়োজন অনুভব করেন শহীদ বাকেরি। তিনি যুদ্ধ সংক্রান্ত সমস্ত তথ্য নোট করে তা গোপন তথ্য আকারে আর্কাইভে রাখার নির্দেশ দেন। নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজে যুদ্ধের ঘটনাবলী লিখে রেখে গেছেন। তার লেখা সেই নোটগুলো পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছে। 5 খণ্ডের এই বইয়ে দেখা যায়
গোয়েন্দা তথ্য সংগ্রহ, সেগুলো বিচার বিশ্লেষণ ও যুদ্ধ পরিচালনায় অসামান্য দক্ষতা অর্জন করেছিলেন শহীদ বাকেরি। তার দক্ষ হাতে যুদ্ধ পরিচালনায় আগ্রাসী ইরাকি বাহিনী পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছিল।
শত্রুবাহিনীর যুদ্ধ প্রস্তুতির খবরাখবর জানার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ইরানের হাতে বন্দি ইরাকি সেনা ও কমান্ডাররা। শহীদ হাসান বাকেরি যুদ্ধবন্দীদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য একটি দপ্তর খোলেন। ধীরে ধীরে ইরাকি বাহিনীর ইরান আগ্রাসনের লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের রণকৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য ইরানের হাতে চলে আসে। শহীদ বাকেরির সহযোদ্ধা শহীদ মাহাদি সাবুনি এ সম্পর্কে বলেন, যখন কেউ আটক ইরাকি সেনাদের কাছে পাওয়া তথ্য ও দলিল প্রমাণকে গুরুত্বই দিত না, তখন শহীদ বাকেরি আটক শত্রু সেনাদের সব দলিলপত্র সংগ্রহ করার নির্দেশ দিতেন। যুদ্ধের শুরুর দিনগুলো থেকে তিনি এ কাজ শুরু করেন এবং বলেন, একদিন এসব কাগজপত্র কাজে লাগবে। রাত একটার দিকে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত, তখন তিনি নিজের ঘুম শেষ করে উঠে পড়তেন এবং এসব কাগজপত্র ঘাটাঘাটি শুরু করতেন।
ইরানের ওপর সাদ্দাম বাহিনীর আগ্রাসী তৎপরতা প্রথম দফায় থেমে যাওয়ার পর ইরানের পক্ষ থেকে প্রথম প্রথম যে অভিযানগুলো চালানো হয়, সেগুলো চালানো হয় হাসান বাকেরির সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে। এসব অভিযানের বেশিরভাগ সফল হয়, ফলে ইরানি যোদ্ধারা হারানো মনোবল ফিরে পান। সেই সঙ্গে ইরানি সেনা কমান্ডাররা নতুন নতুন অভিযান চালানোর জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি শহীদ বাকেরি তার গোয়েন্দা তথ্য ও শত্রু সেনাদের কাছ থেকে পাওয়া দলিলপত্র উদ্ধারের কাজ চালিয়ে যান। তেহরান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৪ বছর বয়সী এই ছাত্র নিজের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে শত্রু সেনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনাও তৈরি করে দেন। ছোট ছোট অভিযানে সাফল্য পাওয়ার পর আসে বড় অভিযান চালানোর পালা। প্রথম যে বড় অভিযানটি চালানো হয় তার মাধ্যমে আবাদান শহরের উপর থেকে ইরাকি বাহিনীর অবরোধ সরিয়ে দিতে সক্ষম হন ইরানি যোদ্ধারা। এর ফলে ইরানের বিশাল ভূখণ্ড ইরাকি বাহিনীর দখলমুক্ত হয়।
এই অভিযানে শহীদ বাকেরি দারখুইন ও মাহশার এলাকার কমান্ডিং এর দায়িত্বে ছিলেন। এই অভিযানের পর ইরানি কমান্ডাররা পরবর্তী অভিযানগুলোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এ কারণে হাসান বাকেরি বুস্তান শহর মুক্ত করার লক্ষ্যে আরেকটি অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেন। তিনি পদস্থ কর্মকর্তাদের সামনে অভিযানের একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ওই অভিযানেও ইরানি বাহিনী সাফল্য অর্জন করে। যুদ্ধের দ্বিতীয় বছরে আবাদান ও বুস্তান মুক্ত করার মতো আরও কিছু অভিযান সমাপ্ত হওয়ার পর শহীদ বাকেরির সামনে আরও বড় দায়িত্ব এসে যায়। এবার একটি বড় অভিযানের প্রস্তুতি নেওয়া হয়, যেটি ফাতহুল মবিন নামে পরিচিত। এই অভিযানে ইরানি যোদ্ধাদের চারটি ক্যাম্প অংশগ্রহণ করে, যাদের মধ্যে শহীদ বাকেরি ছিলেন নাস্ট ক্যাম্পের কমান্ডার।
এই অভিযানের প্রথম পর্যায়ে হাসান বাকেরি পূর্ব পরিকল্পিত সবগুলো লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। অভিযানের দ্বিতীয় পর্যায়ে রাডার হিল ট্র্যাক দখল করে তিনি অভিযানের চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন। এই অভিযানের পর আইআরজিসির তৎকালীন কমান্ডার মোহসেন রেজাই শহীদ হাসান বাকেরিকে তার অন্য সব কাজ বন্ধ রেখে বাইতুল মুকাদ্দাস অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন। এটি ছিল হাসান বাকেরির জীবনের সবচেয়ে কঠিন অভিযান এবং এর মাধ্যমে ইরানের খুররামশাহর ইরাকি বাহিনীর দখলমুক্ত হয়। এই অভিযানেও নাসর ক্যাম্পের কমান্ডারের দায়িত্ব পালন করেন হাসান বাকেরি। তার ক্যাম্পের কাজটি ছিল সবচেয়ে কঠিন, কারণ সামনে ও পেছন উভয় দিক দিয়ে আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল নাসর ক্যাম্পকে। হাসান বাকেরির অসামান্য দক্ষতায় নাসর ক্যাম্প ওই দায়িত্ব সুচারুরূপে পালন করে এবং শত্রু সেনাদের নাস্তানাবুদ করে খুররামশাহ মুক্ত করা হয়।
খুররামশাহ মুক্ত করার পর শহীদ হাসান বাকেরি কারবালা ক্যাম্পে যান। এ সময় তিনি মুসলিম ইবনে আকিল ও মহরম নামক দুটি অভিযানের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে ১৯৮৩ সালের ২৯শে জানুয়ারি ওয়ালফাজ এক অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় শত্রু সেনাদের নিক্ষিপ্ত একটি গোলার আঘাতে হাসান বাকেরি শাহাদত বরণ করেন। এই তরুণ কমান্ডারের ডায়েরি থেকে জানা যায় তিনি দৈনিক ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই কাজে ব্যস্ত থাকতেন এবং রাত জেগে বড় বড় অভিযানের পরিকল্পনা তৈরি করতেন। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই শহীদ বাকেরির শাহাদতের পর তার ছবির উপর লিখে দেন, মহান আল্লাহ আমাদের এই রাত্রি জাগরণকারী শহীদকে ইসলামের প্রাথমিক যুগের শহীদদের সঙ্গে হাসর নাসর করুন।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা সদস্যদের সঙ্গে মায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইন্টারনেটের ভুয়া খবর বিশ্বাস না করতে তিনি তাদের প্রতি আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্র গণমাধ্যমে পুতিনের সঙ্গে সেনা সদস্যদের মায়েদের ওই বৈঠকের খবর প্রচার করা হয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্যে শত্রুরা কিছু দাঙ্গাবাজ লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা। বাংলাদেশে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। মির্জা ফখরুল বললেন নয়াপল্টনেই সমাবেশ হবে। এবং ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালের মুসলিম বিরোধী দাঙ্গা সমর্থন করে বক্তব্য দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশব্যাপী সমালোচনার ঝড়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।